তেইশে নভেম্বর 2015 বাদ ফজর মজলিস মাদ্রাসা মদিনাতুল উলুম কলেজ মোর ভান্ডারিয়া পিরোজপুর।
আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আমরা যে এখন কিছু আমল করলাম এ বিষয়ে মুক্তসর কিছু কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব সময় দ্বীন শিখাইতে থাকতেন, কোরআন থেকে এবং আল্লাহ পাকের যে কোরআনের বাইরে যে ওহী নাজিল হতে সে ওহীর আলোকে শিখাইতে থাকতেন। কোনটা ফরজ আমল, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুয়াক্কাদা এবং কোনটা জিকির আজকার, কোনটা দোয়া, বিভিন্ন বিষয়, মানুষের জীবনে যা দরকার সব কিছু শিখাইতেন। জিকিরও শিক্ষা দিতেন, দোয়াও শিক্ষা দিতেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন সেরকম আমল করার জন্য। সব সময় এক নূরওয়ালা জিন্দগি শিক্ষা দিতেই থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা তোমাদের ইমানকে তোমরা তাজা করতে থাকো, জাদ্দিদু ইমানাকুম বিকাউল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা তোমরা ইমানকে তাজা করতে থাকো। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তত বেশি দিল নূরওয়ালা হয় এবং ঈমান তাজা হয়, ঈমান শক্তিশালী হয়, ঈমান তাজা হয়, ঈমান শক্তিশালী হয়। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটা নিজেদের অভ্যাসে পরিণত করা চাই। একসময় তো কিছুক্ষণ জিকির করলাম, এটুকুই না শেষ করে দেওয়া, মাঝে মাঝে চলতে ফিরতে কখনো এই কালেমা বান্দাকে তমাম গায়রুল্লাহ থেকে সবকিছু থেকে আলাদা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেয়। আদি শরীফে আছে যে পড়লে সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যখনই বন্ধ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাথে সাথে তার লা ইলাহা ইল্লাল্লাহ একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পাকের নিকট পৌঁছে যায় এবং আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ তাআলা কবুল করেন সেই ওর লা ইলাহা ইল্লাল্লাহ কে। এত আজিম শান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আমরা দিনভর কত কথা বলি কিন্তু এই কালেমার জিকির করি না। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তমাম জাহানের মালিক আল্লাহ, আর তো কেউ নাই মাবুদ এক আল্লাহ ছাড়া। এই জন্য সে আল্লাহ পাকের নামের জিকির করতে থাকি। ইনশাআল্লাহ তাআলা এই জিকির অন্তরকে আলোকিত করবে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিবে, সে সম্পর্ককে আরো ঘনিষ্ঠতর, আরো নিবিড়তর বানাইতে থাকবে। সম্পর্ককে আগে আরো ঘনিষ্ঠ সম্পর্কের উসিলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো নিবিড় বন্ধনের উসিলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এবং আল্লাহ পাকের নামের জিকির এত আজিম শান। কুরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, ওয়াজকুর ইসমা রব্বিকা, তোমার রবের নামের জিকির করো। আল্লাহ রব্বুল আলামিন যিনি তার নাম কি আল্লাহ, আল্লাহ পাকের নামের জিকির। এই আয়াতে পাকের আলোকে উলামা ইকরাম বলছেন যেতে বোঝা যায় আল্লাহ পাকের নামের জিকির করা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর নামের জিকির করো এবং সব ছেড়ে শুধু আল্লাহ আল্লাহর হয়ে যাও, বিলকুল আল্লাহ পাকের হয়ে যাও। হ্যাঁ, থাকবে দুনিয়াতে, চলবে দুনিয়াতে, খানা খাবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, কিন্তু দিল আল্লাহর জন্য বেচেন, দিল আল্লাহর জন্য বেকুল। দিলে দুনিয়া নাই, দিল দিলে শুধু মাওলা। দিল আল্লাহর জন্য দেওয়া না, দিল আল্লাহর জন্য পাগল, দিল এরকম থাকে। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুমু সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই জমিনে, আরেক হাদিস আছে যে লা তাকুমু সাআহ হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত কোন বান্দা এই জমিনে আল্লাহ আল্লাহ জিকির করবে ততক্ষণ পর্যন্ত কেয়ামতই কায়েম হতে পারবে না, কেয়ামত আসতেই পারবে না, কেয়ামতকে মানে দুনিয়া ধ্বংসই হইতে পারবে না। বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কত বরকত হয়, কত কুওয়ত হয়, কত তাকত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ শত্রুকেও ঠেকায় দেয়, আল্লাহ পাকের নামের জিকির শত্রুকেও ঠেকায় দেয়। লা তাকুমু সাআহ হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, আল্লাহ নামের জিকির, আল্লাহ নামের জিকির, সে এত বড় কুয়তওয়ালা, পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা, যতক্ষণ আল্লাহর নামের জিকির থাকবে ততক্ষণ পর্যন্ত সে কেয়ামত কায়েম হতে পারবে না, কেয়ামত আসতে পারবে না। বোঝা গেল আল্লাহ পাকের নামের জিকির এত বেশি আসরওয়ালা। লোকেরা ইসমে জাতে জিকিরের দলিল পায় না, এক দলিল ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াজকুর ইসমা রাব্বিকা। আর এই এই হাদিসে পাক এক দলিল, যেখানে তো আল্লাহ পাকের নামের কথা একদম সাফ, হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, যতক্ষণ কোন বান্দা আল্লাহ আল্লাহ বলতে থাকে আল্লাহ আল্লাহ জিকিরের দলিল হলো একদম স্পষ্ট। এবং আউলিয়া বুজুর্গান দিন সকলে আল্লাহ নামের জিকির করছেন, সমস্ত আউলিয়া বুজুর্গান দিন আল্লাহ আল্লাহ নামের জিকির করছেন। চলতে ফিরতে কখন জবান থেকে আপনাতেই মোমেন বন্দার জবান থেকে আল্লাহর নামের জিকির শুরু হয়ে যায়, আল্লাহ 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 বলে না মানুষে, আল্লাহ 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 পাকের নামের জিকির মানুষের আত্মার সঙ্গে মিশে আছে। আর দুরুদ শরীফ, দুরুদ শরীফ তো ভাই আজীব আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ওয়ালা আওর রাসূলুল্লাহ দুনিয়াতে আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এত বেশি প্রিয় তো আর কেউ নাই মুমিনদের, মুসলমান। সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি মহব্বত করা দরকার, কিন্তু আমাদের কাছে কোনো ভাষা নাই কিভাবে মহব্বত করা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু মেহেরবানি করে আমাদেরকে সে মহব্বতের ভাষাও শিখিয়ে দিয়েছেন, মহাব্বতের তরিকা বার্তায় দিচ্ছেন। তরিকা তরিকা কি, যে তোমরা আমার রসুলের প্রতি সালাম করো, দুরুশরি পড়ো, এবং ফের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ পাকের মানসা মোতাবেক আমাদেরকে সে আল্লাহ রসুলকে ভালোবাসার ভাষা শিখিয়ে দিচ্ছেন। নাহলে আমরা তো কিছু করতেও পারতাম না, কি করবো না করবো বুঝে আসতো না। কারণ দিন তো যেটা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শিখিয়ে দেন, দেখা দেন, বাতলাই দেন, সেটা দিন। তাকে ভালোবাসার তরিকা তিনি বাতলায় না দিলে আমরা তো মুশকিলে পড়ে যেতাম, কি করব কি বলবো কিছু বুঝে পারছি না। কি কথা বুঝেন নাই? যেমন আমরা কোন শ্রদ্ধেয় মানুষের, সম্মানিত মানুষের নাম নিলে আমরা কিছু উপাধি লাগে, যেমন বলি যে জনাব বলি না, জনাব বলি, শ্রদ্ধেয় বলি। আবার কোন আলেম মানুষ তার নামের সঙ্গে বলি যে মুদ্দাজিল্লুল আলী বা দাওয়াত বরকাতু একটা কিছু বলি। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বলতাম তা কিছু বুঝেও তো আসতো না। যেমন আজানের মধ্যে আমরা বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লগে এটা কত কিছু লাগানো লাগতো, জনাব, হযরত, শ্রদ্ধেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নিজের থেকে চিন্তা করে কত কিছু করা লাগতো না, কিছুই বুঝে আসতো না, মাথায় খেলতো না। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জিন্দেগিতে যা করা লাগবে বলা লাগবে সবটাই, সবটারই নমুনা পাবে আমার রসুলের মধ্যে, তিনি বলেই দিবেন, যাতে তোমরা মহব্বতও করতে পারো, শ্রদ্ধাও করতে পারো, ভক্তিও করতে পারো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাতলাই বাতলাই দিয়েছেন যে এইভাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার সর্বশ্রেষ্ঠ তরিকা হলো যে সুন্নত মোতাবেক আমল করা, দুরুদ শরীফ পড়া। সুন্নত মোতাবেক আমল করা, দুরুদ শরীফ পড়া, সুন্নতের আমল। এটা দলিল যে এই লোকের অন্তরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, সেজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সব সময় এটা ফিকির করে, এহতেমাম করে, সুন্নত রসুলের এহতেমাম রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের মহব্বতের দলিল। আর দুরুদ শরীফ, দুরুদ শরীফের দ্বারা আল্লাহ পাক খুশি হয়ে যান, রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম খুশি হয়ে যান, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে, অন্তরে নূর আসে, জিন্দগিতে রহমত এবং বরকত আসে। আর দুরুদ শরীফের দ্বারা খাস রহমত না দিলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের প্রতি দুরুদ শরীফের বরকতে বহুতই খাস রহমত না দিলে। ইজান তুকফা হাম্মাকা ওয়াইউফারুলাকা জাম্মুকা। এক সাহাবি বলছিলেন যে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো খালি দুরুদের আমলই করব সবসময়, নানান জনে নানানটা করে, আমি তো খালি দুরুদই দুরুদ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরকম যদি করো ইজান তুকফা হাম্মাকা ওয়াইউফারুলাকা জাম্মুকা, এই দুরুদের আমলের বরকতে তোমার সমস্ত কাজ আল্লাহ সমাধান করে দিবেন, সমস্ত কাজ। হাম্মুর মানুষের জিন্দগিতে যত পেরেশানি এটার এটার সমাধান দুরুদের বরকতে হবে। যে জরুরত পেশ আছে সেটা এই সব জরুরত আল্লাহ পাক দুরুদের বরকতে পুরা করে দিবেন। ইজান তুকফা হাম্মাকা, যত জরুরত সবটা আল্লাহ দুরুদের বরকতে পুরা করে দেবেন, যত মুশকিল দুরুদের বরকতে আসান করে দিবেন, যত পেরেশানি দুরুদের বরকতে আল্লাহ পাক দূর করে দিবেন। তুকফা হাম্মাকা, তোমার যা পেরেশানি সবটা বাস আল্লাহ পাক দুরুদের বরকতে পুরা সমাধান করে দিবেন। ওয়াইউফারুলাকা জাম্বুকা, এবং তোমার এই দুরুদের বরকতে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। আজীব শান, আজীব মহাবরা। ওই সাহাবি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার জন্য কিছু আমল করি, জিকির আজকের দোয়া কালাম, তার মধ্যে একটা কিছু সময় দুরূদ শরীফ পড়ি। কি পরিমাণ দুরূদ শরীফ পড়ব? আমি যা কিছু পড়ি ওর মধ্যে তিন ভাগের এক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ভালো করো, যদি ভালো যদি আরো বাড়াও তো আরো তোমার ফায়দা, আরো লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবী বললেন যে তাহলে আমি এরকম করি যে অর্ধেকটা করি, অর্ধেক 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 অন্য আমল করব, অন্যান্য জিকির আজকাল দোয়া কালাম, আর অর্ধেকটা দুরুদ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে করো ভালো, কিন্তু ওয়াইন ইজ্জাতটা ফাও খায়র, যদি যদি অর্ধেক থেকে আরো বাড়ায় দাও তো আরো বেশি ফায়দা পাইবে, আরো বেশি ফায়দা পাইবে। সাহাবি তখন খুশি বা খুশিতে ভাগ ভাগ হয়ে গেছেন। পরে বললেন যে রাসূলুল্লাহ তাহলে সুলু সাইন আমি তাহলে তিন ভাগ করে দুই ভাগ দুরুদের আমলি করবো আর এক ভাগ অন্য দোয়া কালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খুব ভালো, কিন্তু যদি ওয়াইন ইজ্জাতটা ফাও খায়র, যদি এটা আরো বাড়ায় দাও দুরুদ তা আরো বেশি ভালো, আরো ফায়দা, আরো ফায়দা। সাহাবি তখন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমি খালি দুরুদই দুরুদ পড়তে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাবে বলছেন ইজান তুকফা হাম্মাকা ওয়াই উফারুলাকা জাম্বুকা, এরকম যদি তুমি করো দুরুদই দুরুদ পড়ো তাহলে তোমার সমস্ত পেরেশানি আল্লাহ পাক এই দুরুদের উসিলাতে সমাধান করে দিবেন, সব জরুরত পুরো হয়ে যাবে, সব মুশকিল আসান হয়ে যাবে দুরুদের আমলের বরকতে। হ্যাঁ, ওয়াই উফারুলাকা জাম্বুকা, এবং একটু থোড়া আগায় আগায় বসুন, এদিকে জায়গা আছে। আওয়াজ করেন না, ওয়াইউ ফারুলাকা জাম্বুকা, এবং তোমাদের সব তোমার সব গুনাও আল্লাহ তাআলা মাফ করে দিবে, সব গুনা মাফ হয়ে যাবে দুরুদের আমলের বরকতে। আজীব শান দুরুদের, এজন্য দুরুদ শরীফ যদি পড়ি তো কত ফায়দা, দুরুদ শরীফের ফায়দা, দুরুদ শরীফের কারণে অন্তরে নূর আসে, নূরই নূর আসে, এবং খাস রহমত নাজিল হয়, আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়। সোজা দুরুদ যে পড়ে দুরুদওয়ালা, দুরুদওয়ালা আল্লাহ পাকের নজরে নজরে থাকে, পাগলা বন্ধ এটা কই গেল, যেখানে যায় আল্লাহ পাকের রহমতের সঙ্গে থাকে দুরুদের আমলে বরকতে। আল্লাহ পাক দেখেন যে ও তো আমার রসুলের দেওয়ানা, আর আল্লাহ পাকের মহব্বত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি পরিমাণ, যে আল্লাহর এত প্রিয়কে যে মহব্বত করে এটা দেখতে পাইলে আল্লাহ পাকের বেশুমার রহমত তার দিকে মোতাবজ্জ হয়ে যায়, স্পেশাল নজর তার দিকে হয়ে যায়, স্পেশাল দুরুদ শরীফের আমলের বরকতে আল্লাহ পাকের স্পেশাল নজর তার উপরে পড়ে যায়। এটা আমার বহুতই খাস বন্ধু, এটা আমার রসুলের দেওয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝে আসে আপনাদের ভাই? এজন্য ছোট ছোট আমল মানে সহজ আমল ছোট, কিন্তু এটা দাম ছোট না, দাম অনেক বড়। এজন্য দুরুদ শরীফের আমল করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, হাদিস শরীফে আছে যে জান্নাতিরা জান্নাতে যাবে, ওখানে কোন তো জান্নাতে তো আরামই আরামই আরাম, আরামই আরাম, শান্তি শান্তি, ওখানে কোন টেনশন নাই, পেরেশানি নাই। হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন লা তাহাসসারু আহলুল জান্নাতি illa ala saatin lam yazkurullah fiha wa lam yusallu ala nabiyhi sallallahu alaihi wasallam. যে জান্নাতিরা জান্নাতে গেলে কোনো টেনশন থাকবে না, কোনো কষ্ট দুঃখ তো থাকবে না জান্নাতে, শান্তি শান্তি। কিন্তু যখনই মনে পড়বে যে দুনিয়ার জীবনে এই অমুক দিন অমুক রাত বা এই সময়গুলো এরকম গেছে, সেখানে আল্লাহ আল্লাহ পাকের স্মরণ করিনি আর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের প্রতি দুরুদ শরীফ পড়িনি, হ্যাঁ এরকম এক এক জায়গায় এরকম সেখানে থাকছিলাম কিছুক্ষণ, কিন্তু রসুল সাল্লামের প্রতি দুরুদ শরীফ পড়িনি এবং আল্লাহকে স্মরণ করিনি, এটা মনে হলে তখন আক্ষেপ লাগবে, শাস্তি নাই কিন্তু আক্ষেপ। এটা যে কত মুশকিল, মহব্বতওয়ালারা বুঝে এটা এক যন্ত্রণা, মনে হলে কষ্ট হবে যে এটা করছিলামটা কি, যে অমুক জায়গায় বসছিলাম দুনিয়ার কত কথা বলছে, রব্বুল আলামিনকে স্মরণ করিনি, আল্লাহ পাকের জিকির করিনি, ওই জায়গায় কিছু সময় কাটাইছিলাম সেখানে আল্লাহকে স্মরণ করিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরূদ শরীফ পড়িনি, তা কি করলাম আমি, মনে হলে এটার জন্য আক্ষেপ লাগবে, কষ্ট হবে। এতে বোঝা যায় আমার ভাইরা যে আল্লাহ পাকের জিকির কত মূল্যবান সম্পদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ কত মূল্যবান সম্পদ, যেটা ছুটার কারণে জান্নাতে গিয়েও আক্ষেপ শেষই হবে না, মামুলি ব্যাপার এটা। ইয়া আল্লাহ, এজন্য আমার ভাইরা কোরআন হাদিস ওলামায় দিন থেকে বোঝা দরকার, আল্লাহ পাকের দিন যে ওলামায় দিন বুঝেন, সে ওলামায় দিন থেকে আলেম আলেমদের বিষয়ে আমি বলি আপনাদেরকে যে ওলামায় কিরাম দুই রকম, কিছু আছে আরবি কিতাবাদি পড়াই দিতে পারেন হ্যাঁ না, কিন্তু আল্লাহর মহব্বত নাই সিনাতে, গভীর ভাবে আল্লাহ পাকের মহব্বত নাই, রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের গভীর মহব্বত নাই, আল্লাহ পাকের মহব্বতের ব্যাকুলতা নাই। ইনি একজন ইসলামী পণ্ডিত, দিনের একজন শিক্ষক বটে, কিন্তু কামিল দিন তার থেকে পাওয়া যাবে না, কামিল দিন কোথায় পাওয়া যাবে, কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে হা ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে যারা আলেম উলামা তারাই তো আল্লাহকে ভয় করে, আর পুরোপুরি আল্লাহকে ভয় করেন তো আলেম উলামারা, আলেম তো আলেম কি আলেম, এই লেখাপড়া জানে সে আলেম, হ্যাঁ আল আরিফুনা বিজাতিল্লাহ ও সিফাতিল্লাহ, যারা যাদের আল্লাহ পাকের মারিফত হাসিল হয়েছে, হ্যাঁ পরিচয় মা পরিচয় অর্জন হয়েছে, তো কেমনে বোঝা যায় সামরিক বাহিনীর প্রধান আপনাদের বাড়িতে আসছে, তা আপনি নাস্তা দিচ্ছেন খাইতে দিচ্ছেন, আপনার ছোট্ট এক বাবু আছে ছোট্ট এক ছেলে আছে, অরণিয়া ওই লোক কোলে নিতে চাইছে সেনাবাহিনী প্রধান, তো সে কোলে নিলে সেনাবাহিনীর প্রধানের কালে এক থাপ্পড় লাগাই দিছে কইসা, আপনার ছোট বাচ্চা, ওই বেচারা থাপ্পড় খায় হাসে, বাচ্চা বুঝে না, ও যদি বুঝতে ওই থাপ্পড়টা দিত, থাপ্পড় দিত, এক ছেলের বয়স 18, ওর বাবা বিদেশে চাকরি করে, যখন ও গর্ভে ছিল তখনই বাবা বিদেশ চলে গেছে, বড় হয়েছে আমার বাবাকে দেখলাম না, কান্নাকাটি সব সময়, আজকে ওর বাবা এয়ারপোর্টে আসতেছে বিদেশ থেকে, এলাকার এক মুরব্বী কে সাথে নিয়ে সে গেছে বাবাকে এয়ারপোর্টে আনতে, ওই ছেলে, হ্যাঁ এখন ওই বুড়া মানুষ যে সঙ্গে গেছে পরিচয় করাই দেওয়ার জন্য, তারা বুড়া মানুষ ক্লান্ত হয়ে দুর্বল মানুষ এক জায়গায় ওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, যে আসুক জাহাজ নামুক যাত্রীরা বাইর হোক, তখন তো ওর বাবা বাইর হবে, ওই সময় পরিচয় করাই দিব। উনি চুপচাপ বসে আছেন, ক্লান্ত মানুষ যুবক, যে 18 বছরের তরুণ, সে তো খালি তাকায় আছে কোন দিকে আব্বা, কোন লোকটা আব্বা, হ্যাঁ বেকুল হয়ে তাকায় আছে, খুঁজতেছে। এর মধ্যে এক লোক আসছে, এসে পরে ওখানে এই ভারী এক বোঝা নিজে নিয়ে আগাইতে হাঁটতে পারে না। পরে এই ছেলেকে দেখে বললো যে যে বাবা আমার এই বোঝাটা একটু বাইরে আগায় দিতা, তো আমি পারি না, আমার কষ্ট হয়, বড় ভারী। ওই ছেলে খেপছে, হ্যাঁ মিয়া আমি করি নাকি মিয়া, হ্যাঁ আপনি আমাকে নির্দেশ করেন। এর মধ্যে ওই হইচই শুনে বুড়া ওই দিক থেকে খেয়াল করছে যে পরিচয় করাবেন, পরে দেখলেন যে আরে ও তোর বাবার সঙ্গে হইচই করতেছে। আগে এসে পরে বললো যে ইনি তোমার বাবা, চিৎকার দিয়ে বাবার পায়ের উপর পড়ছে, বাবা আমার বেয়াদবি মাফ করে দেন, আমি আমি তো চিনি না আপনাকে, আমাকে মাফ করেন, আমি কি করছি। এতে প্রমাণিত হয় যে যতক্ষণ মানুষ চিনতে পারে না, পরিচয় লাভ করে না, ততক্ষণ পর্যন্ত নিজের মুরব্বীর শ্রদ্ধাও করতে পারে না, তাকে মহব্বতও করতে পারে না। তাহলে আসল হচ্ছে মারিফত, আসল হলো কি মারিফত, মারিফত মানে তাকে সঠিকভাবে তার পরিচয় পাওয়া, তাকে সঠিকভাবে চিনতে পারা, এটাকে আরবিতে মারিফত বলে। হ্যাঁ তো মারিফত নাই ফের, মারিফত নাই তো মহব্বতও নাই, মারিফত নাই তো শ্রদ্ধাও নাই। চিনলে মহব্বত করে, চিনলে শ্রদ্ধা ভক্তিও করে, হ্যাঁ না, এজন্য মারিফত আসল জিনিস। হ্যাঁ আসল হলো সঠিকভাবে চিনতে পারা, বুঝতে পারা। তো আলেম ওলামা যারা লেখাপড়া করছেন কিন্তু মারিফত অর্জন করেন নাই, আল্লাহকে চিনতে পারেন নাই, হ্যাঁ না বুঝতে পারেন নাই, সেরকম আল্লাহ পাকের ভক্তি শ্রদ্ধা কোত্থেকে আসবে? আজমতো আসে না, মহব্বতও আসে না। মারিফত অর্জন হয় তো আজমতো আসে, মহব্বতও আসে। হ্যাঁ তো আজমতো আসে, মহব্বতও আসে, যখন চিনতে পারে তখন শ্রদ্ধাও জাগে অন্তরে এবং তা ভালোবাসাও জাগে। আর শ্রদ্ধা আর ভালোবাসা দুটোই যখন জাগে তখন আনুগত্য পয়দা হয়, তখনই কি হয় আনুগত্য পয়দা হয়, তখনই মানতে পারে, তখনই জানছেন যে ইনি আমার বাবা। বোঝাটা হলো এখন তো সে বোঝাটা নেয় আরো শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, আর এটা মনে করে যে আমার বাবা বলছেন, সারা জীবনে তার খেদমত করতে পারিনি, আজকে বলছেন, আমার জন্য কত বড় সৌভাগ্য আজকে এটা। তো মার পরিচয়ের দ্বারা শ্রদ্ধাও জাগলো, ভক্তিও জাগলো, আর মহব্বতও জাগলো, এবং ফের আনুগত্য করা আসান হয়ে গেছে। এজন্য আল্লাহ রসুলের মারিফত যখন অর্জন হয় তখন মহব্বতও অর্জন হয়, আজমতও পয়দা হয়, তখন এতাতও পয়দা হয়, এতাতওয়ালা জিন্দগিও পয়দা হয়, সঠিক পরিচয় লাভের উসিলাতে, লাভের বরকতে তখন শ্রদ্ধাও জাগে, মহব্বতও জাগে, তখন আনুগত্য করা, অনুসরণ করা, হুকুম তামিল করা আসান হয়ে যায়। আর এই আল্লাহর আল্লাহর পরিচয় পাওয়া, আল্লাহর মহব্বত অর্জন হওয়া, আল্লাহর প্রতি আজমত পয়দা হওয়া, হ্যাঁ এটা হয় কোন এমন আলেম দ্বীনের সুবতের বরকতে, যার মধ্যে এই এই দৌলত, এই গুণটা আছে, যিনি চিনেন সত্যিকার অর্থে, মারিফতওয়ালার সঙ্গে থাকতে থাকতে এর মারিফত নসিব হয়ে যায়। যিনি চিনছেন আল্লাহকে, হ্যাঁ তো তার মধ্যে সেই মহব্বত আছে, সেই আজমত আছে, সেই মান্যতা আছে। তো এইরকম লোকের সঙ্গে উঠতে বসতে, উঠতে বসতে, দেখতে দেখতে তখন ওই নজর, ওই সমাজ, ওই অনুভূতি, ওই বুঝ, ওই জ্ঞান, ওই রুচি, ওই রং, ওই জিন্দগি নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ তো বস এজন্য এই জিকিরের মজলিস মাহফিলকে মুসলমান ভাইরা অনেকে দিন না বুঝার কারণে এটাকে হালকা এবং ছোট, কেউ তো একদম তুচ্ছ নজরে দেখে, নাউজুবিল্লাহ, এতো ভয়ঙ্কর বিপদ, ঈমান নিয়ে মরা মুশকিল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রসুলের নজরে যেটা এত দামি জিনিস সেটাকে তুচ্ছ মনে করলে সে মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। জিকির কে কেউ তুচ্ছ মনে করলে সে কাফের হয়ে যাবে না? কোরআন শরীফে আল্লাহ বলেন জিকির করো বেশি বেশি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির বাতলাইতেছেন, আবার বলতেছেন জান্নাতের মধ্যে গেলেও জিকির যে করনে দুনিয়ার যেই যেই জায়গাতে, হ্যাঁ, এবং যেখানে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর শুই পড়েনে সেটার জন্য আক্ষেপ করতে থাকতে হবে। হ্যাঁ না, কেসা কঠিন ব্যাপার, নাউজুবিল্লাহ তাআলা। হ্যাঁ, ইন্না লিল্লাহ, তাহলে জিকির কত গুরুত্বপূর্ণ, সেই জিকিরের মামলা গাফলত। একটা হলো গাফলতি, অনীহা, আর একটা হলো অবজ্ঞা। গাফলত অন্যায় অপরাধ, অবজ্ঞা তো ভয়ঙ্কর অপরাধ এবং চরম সীমালঙ্ঘন, যেটা শাস্তিযোগ্য। হ্যাঁ না, একলা জিকির সেটাও মূল্যবান, একলা একলা জিকির সেটাও মূল্যবান, অনেক দামি। হাদিসে কুৎসিতে হাদিস, সহি হাদিস, আল্লাহাক বলছেন যে বান্দা যদি একলা একলা আমাকে স্মরণ করে আমিও ওকে একলা একলা স্মরণ করি। আজিব আল্লাহ পাক ও আজিব শাহানওয়ালা, তুই আমার একলা স্মরণ করছিস, আমি একলা স্মরণ করবো। আল্লাহ আকবার, কেসা মহব্বতের কথা রে ভাই। হাদিসের ভাষা ফামান জাকারনি, হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে কি জানেন ভাই? আল্লাহ ডাইরেক্ট নেরেশনে আল্লাহ পাকের কথা। হ্যাঁ, সরাসরি আল্লাহ পাক নিজে বলছেন, সরাসরি আল্লাহ নিজে যখন কথা বলেন এটা কোরআনে থাকলে এটা কোরআনের আয়াত, আর যদি কোরআনে নাই ওটার নাম হাদিসে কুদসি। এখন বুঝেন না হাদিসে কুদসি? আর যখন আল্লাহর পছন্দের কথাগুলো, আল্লাহর নির্দেশগুলো, আল্লাহর আদেশ নিষেধগুলো, আল্লাহ পাকের বলা উপদেশগুলো নবী নিজের ভাষায় বলেন, ডাইরেক্ট নারেশন, আল্লাহ পাকের সরাসরি উক্তিতে না, নবী নিজের নিজের ভাষায় বলেন নিজের পক্ষ থেকে, তখন ওইটার নাম নবীর হাদিস, সেটাও ওই আল্লাহ পাকের ওই। কি কথা বুঝেন নাই? অনেকে হাদিস জয়ীফ কবি, হাদিস জয়ীফ সহি এগুলো নিয়ে ব্যস্ত, আর যে সাবজেক্ট পড়েন না সেটা নিয়ে কেন ব্যস্ত হয়েছেন? অনেক মৌলবী সব সহি হাদিসের অর্থ জানে না, খালি হইচি করতে থাকে। এক মহানা সব বই লিখছে, এটা কিতাব লিখছেন, এটার মধ্যে লিখছেন সহি হাদিসের তর্জমা লিখছেন শুদ্ধ হাদিস, জয়ীফ হাদিস কি অশুদ্ধ হাদিস নাকি? হাদিসে হাসান কি অশুদ্ধ হাদিস? হ্যাঁ, কেসা আজীব মানুষ, এরা কি লেখাপড়া করতেছেন, লেখাপড়া কি করছে এরা? সহি মানে যদি শুদ্ধ হয়, হাসান কি অশুদ্ধ? হাদিস তো যে হাদিস গ্রহণযোগ্য সেটা কয় প্রকার? তিন প্রকার না হুজুররা? কি কি? সহি, হাসান, জয়ীফ। জয়ীফ কি এটা হাদিসে মরদুদের কিসিম না মকবুলের কিসিম? হাদিসে মকবুল, যে হাদিস গ্রহণযোগ্য। শুনতেছেন আপনারা? যারা শিক্ষিত মানুষ তারা মজা পাবেন, যে হাদিসটা গ্রহণযোগ্য সেটা কয় প্রকার? তিন প্রকার, একটার নাম সহি, আরেকটার নাম হাসান, আরেকটার নাম জয়ীফ। তো লোকেরা সহি হাদিসের অর্থ করে শুদ্ধ, তো যেটা গ্রহণযোগ্য হাদিস সবটাই তো শুদ্ধ, তো ওটা তিন প্রকার। তো সহি মানে শুদ্ধ হলে এই যে কয় সহি কথা কইছে উনি, ওই যে আমরা উর্দু ফার্সিতে সহি বলি না, এই হাদিসের পরিভাষার সহিকে একই অর্থে মনে করছি। এখানে সহি মানে সর্বাধিক বলিষ্ঠ, অধিকতর শক্তিশালী, কথা বুঝেন নেই? যে সবগুলোই গ্রহণযোগ্য কিন্তু তার মধ্যে একটা অধিক শক্তিশালী, আরেকটা তার চেয়ে কমার, একটা শক্তিশালী আরেকটা আরো বেশি শক্তিশালী, আরেকটা সর্বোচ্চ শক্তিশালী। সর্বোচ্চ শক্তিশালী যেটা, এটার নাম সহি। যেমন 18 বছরের, 18-19-20 বছর বয়স, তিন যুবক দাঁড়ায় আছে, অথবা 20 বছর, 22 বছর, 25 বছর, কি কথা বুঝেন না আপনারা? একটার বয়স 20, আরেকটার 22, আরেকটা হলো কি 25। আর 25 বছর যে ও না খাইতে না খাইতে বা অসুখে বিসুখে সুখে কাঠ হয়ে গেছে, এই প্রফেসর সাহেবকে ভিতরে ডাকো ভাই। প্রফেসর সাহেব এখানে ডাক দেন। যুবক মানুষ তিনজন, একজন 20 বছর, একজনের 22, একজনের 25। 25 বছরের এই ছেলে যুবক বটে, কিন্তু না খাইতে না খাইতে বা অসুখে বিসুখে রোগে সুখে একদম কঙ্কাল হয়ে গেছে। হ্যাঁ, কথা বুঝেন নেই, কঙ্কাল হওয়ার কারণে কি বুড়া হয়ে গেছে? না, কঙ্কাল হওয়ার কারণে ওরা কি বুড়া বলবেন? ওকে যুবক না, ওটাও যুবক, ঠিক আছে, কিন্তু দুর্বল যুবক, জৈব যুবক। দুর্বলের আরবিতে কি বলে? জৈব। কেউ কেউ দৈব বলে, কেউ জৈব বলে। জৈব আর দৈব দুটোটা একটাই, উচ্চারণ দুটোই বিষয় একটা। এটা হলো দুর্বল যুবক। আরেকটার বয়স 22, সেটা ওরকম শক্তি টক্তি নাই, সেটা ওই জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, কিছু একটা হয়েছে, সেটাও দুর্বল কমজোর। কিন্তু ওই 25 যেটা, ওর থেকে এটা একটু মজবুত আছে, সেটা একটু মজবুত। কি তো এই, এখন এটা হলো 22 বছর। এখন ও ওরে কি দুর্বলতার কারণে ওরে কি বুড়া বলবেন?
না,
কিন্তু ওটা আগেরটার চেয়ে একটু একটু সবল। কি কথা বুঝেন নাই? আর একটা যেটা 20 বছর, ওর বয়স কম কিন্তু শক্তি এমন যে 10-20টারে একসঙ্গে সহায় ফেলতে পারবে মাইরে ধরে। এখন ওই মানুষের দেখলে বলে, তিন যুবক একসাথে আসছে, এক মুরব্বী উঠে বলে, তিন যুবক দেখলা কোথায়? তিন যুবক, যুবক ছিল তো খালি একটা, এই ছেলেটা যুবক। ওগুলো যুবক নাকি? আছে কিছু গায়ে? আসলে ওগুলো কি যুবক না? ওরাও যুবক বটে, কিন্তু গায়ে শক্তি কম থাকার কারণে উনি বলে যে এগুলো যুবক নাকি? যুবক তো এই ছেলেটা। হাদিস যেটা গ্রহণযোগ্য হাদিস, যেটাকে আরবিতে হাদিস মাকবুল বলে, মানে যে হাদিস গ্রহণযোগ্য, সেটা তিন প্রকার। এটা হলো হাদিসে সহি, সহি হাদিস, এটা পরিভাষায়, এটা আবিধানিক অর্থ করলে এখানে ভুল হবে। একটা সহি হাদিস, আর একটা হলো হাদিস হাসান, হাদিস হাসান, আর একটা হাদিস জয়ীব, জয়ীব হাদিস। তো তিন যুবক যেরকম, এটা এরকম না যে দুর্বল হওয়ার কারণে এটা বুড়া হয়ে গেছে। হাদিস তিনটাই গ্রহণযোগ্য হাদিস, কিন্তু একটা একটু কম শক্তিশালী, আর একটা আর একটু বেশি শক্তিশালী, আর একটা সর্বোচ্চ শক্তিশালী। যেটা সবচেয়ে শক্তিশালী ওইটারে সহিহ হাদিস বলে, যেরকম যেটা সবচেয়ে বলওয়ালা, বলবান, তাকে বলা হয়েছে এটাই আসল যুবক। কি কথা বুঝেন না? কিন্তু এর অর্থ এই না যে বাকি দুইটা যুবকই না। অনুরূপ ভাবে যেটা সহিহ হাদিস, এর পাশে যে বাকি দুই হাদিস, এটা হাদিসই না, এটা বাইরে ফেলে দিতে হবে, এই কথা ঠিক না। এটা বোকামি এবং এটা ভয়ঙ্কর অজ্ঞতা। কিছু লোক যারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, সঠিক এলম রাখে না, তারা সমাজে এই ধরনের কথাবার্তা বলে সাধারণ মানুষদের মধ্যে মারাত্মক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। আল্লাহ তাআলা আসান করে। যাই হোক, কথা প্রসঙ্গে আসতে তো বললাম, বিষয়টা আমাদের তালবেলে আলেমদের জন্য কি ফায়দা হয়েছে কিনা? এতে কিতাব লিখছে লামাজাবিদের ভুল কথার সংশোধনের জন্য, কিতাব লিখছেন এক মাওলানা সাহেব, আমি দেখলাম বাংলাতে লিখছে, সুন্দর কিতাব লিখছে, চমৎকার। কিন্তু ওর ভিতরে জায়গায় জায়গায় এটা এক শুদ্ধ হাদিস আছে। হারি, এটা কোন কথা? হাদিস শুদ্ধ অশুদ্ধ কি? এটা যেটা অশুদ্ধ ওটা তো একদম টোটাল বাদ। কি কথা বুঝেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, তো বলতেছিলাম যে হাদিসে, হাদিসে কুদসি যেটা বলছিলাম একটু আগে, যে হেনা ফামান জাকারনি ফি নাফসি জাকারতু ফি নাফসি, যে আমাকে একলা একলা জিকির করে। এই যে এই হাদিস, এটা সহি হাদিস, বুখারি শরীফের হাদিস। তো সেজন্য এই ওই কথা প্রসঙ্গে এই সহি হাদিসের কথাটা আলোচনায় আসছে। হা ফামান জাকারনি ফি নাফসি জাকারতু ফি নাফসি, যে বান্দা যদি একলা একলা জিকির করে, আল্লাহ পাক আমিও তোরে একলা স্মরণ করি। ফামান জাকারনি ফি মালাইন, বান্দা যদি কিছু লোকের মধ্যে আমাকে স্মরণ করে, এক জামাত এক দলের মধ্যে, তো আমিও এখানে এক জামাত বানাই, এক মাহফিল বানাই, তুই মাহফিল আছো আমি মাহফিল বানাই। আশ্চর্য আল্লাহ বাদশাহ। আর সেই মাহফিল কি ফেরেশতাদের মাহফিল, এবং কোন ফেরেশতা বিশিষ্ট ফেরেশতাদের মাহফিল, এরকম না যে পঞ্চাশ লাখ একশো লাখ এক কোটি দুই কোটি ফেরেশতারা এই মাহফিল করলেন আল্লাহ তাআলা, করতে পারেন কিন্তু না, স্পেশাল বড় মাপের ফেরেশতাদেরকে ডাকেন, মুকাররাবিন যারা বিশিষ্ট ফেরেশতা যারা তাদেরকে ডাকেন, এবং নবীদের রূহ কে ডাকেন যে আসো তোমরা, ফের সেখানে বলেন যে দেখো এই বান্দা আমার জিকির করে, জিকির ওরা জিকিরের মাহফিলে আছে, এজন্য আমি এখানে তোমাদের মাহফিল লেখছি আমার এই বিষয়ে বান্দার এই ব্যাপারটা আলোচনা করার জন্য। আল্লাহ একবার, জিকির কি সাধারণ আমল হলো? কি মামলা, মুসলমানরা কোথায় আছে? মুসলমানরা যারা দীন ইমানকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এদের বিশাল একটা অংশ আজকে পৃথিবীতে যে ইসলামী পণ্ডিতদের নিকট থেকে দীন শিখতে চায়। ইসলামী পণ্ডিত মানে যারা এমনি লেখাপড়া জানে ইসলাম সম্পর্কে, কিন্তু আল্লাহর আল্লাহ আল্লাহ পাকের মারিফত নাই, আল্লাহ পাকের মহব্বত নাই, আল্লাহ তাআলার আজমত নাই, এবং সে আল্লাহ তাআলার সন্তুষ্টির ব্যাকুলতা নাই, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ব্যাকুলতা নাই, বিবরতা নেই, কিভাবে আমার আল্লাহকে আমি রাজি করতে পারি, সন্তুষ্ট করতে পারি। তো আলেমে দিনের মধ্যে, দিনের এলম যিনি শিখছেন, কিন্তু তার মধ্যে আল্লাহর মহব্বত নেই, আল্লাহর মারিফত নেই, আল্লাহর আজমত নেই, আল্লাহ পাকের মহব্বতের বিচাইনি বিকুলতা নাই, এই লোক কোরআন সুন্নার পরিভাষায় সে আলেম না, হ্যাঁ সে ইসলামী শিক্ষিত, ডক্টর অব ইসলাম হইতে পারে কিন্তু আলেম না, নায়েবে রসুল না, নায়েবে রসুল তিনি যিনি রসুল্লাহ সাল্লামের মধ্যে যে এলিম ছিল সে এলিম তার মধ্যে আছে, এবং সঙ্গে রসুল সাল্লামের মধ্যে আল্লাহ পাকের মারিফত ছিল সেই মারিফত তার মধ্যে আছে। রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহর ভয়ে কাঁপতেন, এই আলেমও আল্লাহ পাকের ভয়ে কাঁপেন, রসুল্লাহ সাল্লাহ ইসলাম এর নিকট আল্লাহ পাকের সব হুকুম শিরোধার্য ছিল, এই আলেমের নিকটও আল্লাহ পাকের সব হুকুম শিরোধার্য, যাই আল্লাহ তাআলার আদেশ শুনে যেখানে আল্লাহ পাকের কথা শুনে সেখানে মাথা ঝুঁকায় তখন তিনি আলেম, আর না হলে কোশ্চিন কেন তিনি আলেম না, কথা বুঝে আসছে ভাই? এই জন্য মারিফত জরুরি। তো জিকির বড়ই দামি আমল, বড়ই বেশি মূল্যবান আমল, অথচ এটার ব্যাপারে আমরা বিরাট গাফলতের মধ্যে আছি, মনে করি এটা আর কি জিনিস, এখানে দিনে আলোচনা হচ্ছে সেখানে যাওয়া জরুরি, একটা কাজের জিনিস জিকির, এখানে তো গরিব গোরাবারা দুর্বল লোকেরা গিয়া বা মুরব্বী মানুষরা গিয়া বসে বসে জিকির করে, আরে এটা কোন কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যেটা আল্লাহ পাক যে বিষয়ে এত গুরুত্ব দেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে এত গুরুত্বপূর্ণ মনে করেন, বলেন, শিক্ষা দেন, সেটাকে আমরা গুরুত্বহীন বিষয় মনে করা কত ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। শুনতেছেন ভাইরা, এ সকল বিষয়াদির সমাধান এ উম্মত যে লাভ করবে ঝগড়ার দ্বারা না, বিতর্কের অনুষ্ঠান দ্বারা না, মোনাজারার দ্বারা না, বরং মহব্বতের ভাষায় হামদর্দি, সহানুভূতি, সহমর্মিতা এবং দরদি মন নিয়ে তাদেরকে বললে বুঝাইলে, ফের যাদের ভাগ্যে হেদায়ত আছে তারা গ্রহণ করবে, আর যাদের হেদায়ত ভাগ্যে নাই তো তারা এর থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত না করেন, আল্লাহ পাক আমাদের প্রতি সকলের প্রতি সদয় হন। হ্যাঁ যাই হোক, তো এই কয়েকটা বিষয় আলোচনা হলো আজকে, আমি চাইছিলাম সংক্ষিপ্ত ভাবে দুই কথা বলি, এই মজলিস যে হয় এটা কত গুরুত্বপূর্ণ। তো যেখানে আল্লাহ পাকের জিকির বান্দা একলা একলা করে, আল্লাহ বলেন যে আমি তোমাকে একলা একলা স্মরণ করি, আর যদি মাহফিল বানাও তো আমি আসমানে মাহফিল বানাই, আরশে আজম মাহফিল বানাই। আরে ভাই তো বিশাল ব্যাপার। আরে হাদিস তো সেটাও সহিহ হাদিস, হ্যাঁ না, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিহায়েত গুরুত্বপূর্ণ হাদিস, যে যেখানে কিছু বান্দারা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়, এবং ফেরেশতারা এসে সেখানে বেষ্টন করে ফেলেন, হিরে ফেলেন যে হি আল্লাহ পাকের দেওয়ানারা এখানে একত্রিত হয়েছে, হ্যাঁ ফেরেশতাদের মাহফিলে পরিণত হয়েছে জিকিরের মাহফিলটা। হ্যাঁ, এবং এত এই পরিমাণ রহমত নাজিল হয় যে আল্লাহ পাক রহমত তাদেরকে একদম বেষ্টিত করে ফেলে, মানে পুরা রহমতের ভিতরে একদম ডুবে যায় মানুষগুলো, রহমতই রহমত তাদেরকে বেষ্টিত করে ফেলে, পরিবেষ্টিত করে ফেলে। রাসিয়াতুমুর রহমা ওয়াজাকারাহুমুল্লাহ ফি মান ইনদা। এবং এই জিকিরের মামলা, যে জিকির ওয়ালারা বসে আছে তো আল্লাহ পাকের নিকট ফেরেশতারা যখন গিয়া রিপোর্ট দেয় যে হাজির হয়, রিপোর্ট দিবে আল্লাহ পাক বলেন যে কাইফা তারাক তুমি এবাদি, আমার বান্দাদের কেমন দেখে আসলে, কোন আলোতে রেখে আস, বলেন যে আমরা তারাক না হোম ইসাব্বিহু নাকা ওয়ুকাব্বিরু নাকা ওয়ুমাজ্জিদু নাকা, আল্লাহ ওদেরকে রেখে আসছি দেখে আসছি এরকম যে আপনার গুণগান আপনার জিকির আপনার মহত্বের বয়ান মহত্ব বর্ণনা ব্যস্ত তারা। আল্লাহ পাক বলেন যে ওরা আমার দেখছে, মনে না দেখে নাই, দেখলে কেমন করতো, আল্লাহ তো আপনার জন্য কত উৎসর্গিত হইত। আচ্ছা বেরোন, আল্লাহ পাক বলেন যে আচ্ছা ওরা আমার কাছে কিছু চাইলো, কিছু চায় বলে হ্যাঁ জান্নাত চায়, জান্নাত দেখছিল ওরা, জান্নাত তো দেখে নাই, জান্নাত দেখলে কেমনটা করতো, আল্লাহ তাহলে তো সে একদমই জান্নাতি কাজেই মশগুল থাকত, জান্নাতি জান্নাতের আমলে ব্যস্ত, আর কোন কিছু মুক্তি চাইলো এটার থেকে বাঁচার মুক্তি দেন বলে হ্যাঁ কি সেটা, তো ফেরেশতারা বললো যে ওরা বলে কি আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই, বাঁচার পানা চাই, অনেকে বুঝে না এটা পানা চাই, এটা মনের একটা আবেগে বলে পানা দেন পানা দেন, চার পানা চাই মানে বাঁচান আমাকে বাঁচান, হ্যাঁ না বাঁচান আমাদের বাঁচান জাহান্নাম থেকে, কি কথা বুঝেন নেই, বাঁচতে চাওয়া মুক্তি চাওয়া এটা হলো পানা চাওয়া, যেটাকে আরবিতে তাহফুজ বলে, আউযুবিল্লাহ মানে পানা চাই মুক্তি চাই বাঁচতে চাই, শয়তান থেকে বাঁচান, শয়তান থেকে হেফাজত করেন রক্ষা করেন, হেফাজত করেন রক্ষা করেন মুক্তি দেন, সবটাই হলো পানা চাওয়ার মধ্যে সামিল, কথা বুঝেন না, গভীর ভাবে যদি হৃদয় অঙ্গম করা যায় কোরআন সুন্নার মর্ম, তখন এটাকে নিজের ভাষায় ব্যক্ত করতে সহজ হয়ে যায়, না বুঝলে তখন অনুবাদ যেটুকু শিখছে ওইটুকু নিয়েই খালি বারবার আওড়াইতে থাকতে হয়, আর এদিক সেদিক বললে ভয় বাজে আমার আমি বাইরে না চলে যাই, কি কথা বুঝেন নেই। হ্যাঁ তো ফেরেশতারা বললেন যে হ্যাঁ এ তো জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ পাক বলেন যে ওরা কি জাহান্নাম দেখছিল, ফেরেশতারা বলেন যে না দেখে তো না জাহান্নাম, আল্লাহ পাক বলে দেখলে কেমন করত, ইয়া আল্লাহ ফির জাহান্নামী কর্মকাণ্ডের ধারে কাছেও যেত না, একদম আসাদ্দামিনু ফিরারান, একদম সব সময় জাহান্নামী কর্মকাণ্ডের থেকে বহু দূরে থাকতো তারা। আল্লাহ পাক শুনে এমন খুশি হন যে বলেন যে তোমরা সাক্ষী থাকো ওদেরকে আমি মাফ করে দিলাম, কিন্তু এরা কারা যাদের যাদের সম্পর্কে ঘোষণা দিলেন, এটা এটা কি সহি হাদিস না হুজুর, এটাও সহি হাদিস, হ্যাঁ সহি হাদিস মানে সর্বোচ্চ শক্তিশালী হাদিস, হ্যাঁ তো আল্লাহ পাক বলেন ওদেরকে মাফ করে দিল, তোমরা সাক্ষী থাকো আমি ওদের মাফ করে দিলাম। এইখানে একটা ব্যাপার আছে, সেটা কি, এটা আমাদের একটু খেয়াল করে শোনা দরকার, সেটা হলো যে তখন এক ফেরেশতা উঠে বলেন যে আল্লাহ এখানে একটা ব্যাপার রয়ে গেছে, ফেরেশতারাও আছে, এখানে একটা রিপোর্ট ইনকমপ্লিট ছিল আমাদের, এই রিপোর্টটা আমাদের এখনো কমপ্লিট হয়নি, এখানে ইনকমপ্লিট আছে, সেটা কি, সেটা হচ্ছে যে ফিহিম রাজুলুন ইন্নামা জা আলী হাজাতিন, আমি এটাকে গুরুত্বের সাথে এক এক শব্দ বুঝায় বলার চেষ্টা করতেছি, ফিহিম রাজুলুন এই যে যাদেরকে আপনি ক্ষমা ঘোষণা করলেন, ফিহিম আপনি যাদের ব্যাপারে ক্ষমা ঘোষণা করলেন এদের মধ্যে একটা লোক আছে, কিন্তু যে ইন্নামা জা আলী হাজিরিন তার ব্যাপারটা হলো সিরেফ নিতান্তই কেবলমাত্র ব্যক্তিগত কাজেই সে আসছে, ইন্নামা হসরের জন্য একমাত্র কেবলমাত্র ব্যক্তিগত কাজেই সে আসছে, তার মানে ফেরেশতারা বুঝাইতে চান যে এই জিকিরওয়ালাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এই ব্যাপারটা ক্লিয়ার করতেছে তারা, ফেরেশতারাও ডিউটি কেমন পালন করে যে কোনো ব্যাসকম না থাকে, এটি পুলিশের রিপোর্ট না ফেরেশতাদের রিপোর্ট, পুলিশ মানুষ বেচারার দুর্বলতা থাকতে পারে, ফেরেশতার রিপোর্ট পাকা রিপোর্ট, ইন্নামা জা লিহাজাতিন। হ্যাঁ, আমরা তো হাদিস পড়াই যারা অনেকে অনুবাদ করে পার, আরে তো নবীর ভাষা বুঝলেন কোথায়, অনুবাদ করে পারে ইন্নামা জা লিহাজাতিন, যে একান্তই ব্যক্তিগত ব্যাপারই সে আসছিল। এই ফাজালাসা মাহুম, এই দেখেন কেসা ব্যাপার, এ ফা এটা ফা রিতা আগে ফা তাফরিয়া, যে এবং সেই সূত্রেই কেবল এদের সঙ্গে বসে পড়ছে। চিন্তা করতে পারেন ফেরেশতাদের রিপোর্টের ধরন কি, আরবি না বুঝলে যে অনুবাদ করে আপনারা যারা শিখেন কোরআন হাদিস বুখারী শরীফ কেমনে বুঝবেন এরকম গভীর বিষয়, কেবলমাত্র সেই সূত্রেই কিন্তু লোকটা এখানে পড়ছে। তার মানে কি, এই লোক জিকিরের মাহফিলের লোকই না, জিকির ওয়ালাও না, খালি এই লোক ওই লোকগুলো তো জিকির ওয়ালা, কিন্তু এই লোকটা খালি আসছিল নিজের কাজে, এদেরকে দেখে বসে পড়ছে। এই ফেরেশতারা থামছেন এখন কমপ্লিট রিপোর্ট দিয়া, যে আমাদের কাজ এবার হয়েছে। এখন রব্বুল আলামিন কি করলেন, তিনি রব্বুল আলামিন তখনই বললেন যে আচ্ছা ওই লোক ওদের এই লোকের রিপোর্ট দিলা সে এদের সঙ্গে পড়ছিল, লাহু কদ গফরতু, আমি ওকেও মাফ করে দিলাম। লাহু কদ গফরতু, আমার বন্ধুরা এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, শুনতেছেন ভাইরা? এবং এই বিষয়টাকে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করলেন যে তোমরা ব্যাপারটা বুঝো, যে হুমুল কওম, আপনারা যারা আরবি জানেন না তো কেমনে বুঝাবো, হ্যাঁ, আর যারা জানেন তো হুমুল কওম, এটা হুম মুবতাদা, আল কওম খবর মুআররাব বিল্লাহ, এটা মুফিদে হাসর না, তো এর অর্থ কি, যে হুমুল কওম, যে এরাই প্রকৃত কওম, কওম মানে মানুষের জামাত, মানুষের জামাত তো এই জামাত, আরে ভাই মানুষের দল তো এই দল, এরাই কওম, এরাই জামাত, মানুষের জামাত, আমার বান্দাদের জামাত তো এই জামাত। যারা অন্য আমল করে তারা হজ করে তারা কি মানুষের জামাত না, তারা কি আল্লাহর বান্দার জামাত না, তো তার মানে এরা সর্বোচ্চ কামিল কওম, ওরাও আমার পছন্দনীয় বান্দা, এরা সর্বোচ্চ পছন্দনীয় বান্দা। ওই যে একটু আগে বলছিলাম তিন যুবক, ওটাও যুবক, ওটাও যুবক, ওটাও যুবক, তো একজনে বললো আরে যুবক তো ইনি 20 বছর হলো, ও যুবক তো, ওগুলো কি যুবক, তো এই হুমুল কওম, আরে আমার বান্দারা তো আমার বান্দাদের জামাত, আমার বান্দা তো এই বান্দারা, এই বান্দারা। এজন্য ইবনে হাজার আসকালানি ফাতুল বারীতে ব্যাখ্যাত বলছেন আল্লাহ ইশারুন বিল কামাল, আল্লাহ মানে আল কওমের আলিফ লাম, মানে বুঝাইছেন যে হসরের ফায়দা, তো এরাই আমার কামেল বন্দা, আমার সর্বাধিক প্রিয় বন্দা, সবচেয়ে মকবুল বন্দা, কারা, জিকির ওয়ালারা। তাহলে জিকির মামুলি আমল হলো না, অনেক বড় আমল, কোরআন হাদিস শিখতে হবে কি আল্লাহ রসুলের থেকে না, তা দিন শিখতে হবে আল্লাহ রসুলের থেকে না, নবীর ভাষায় শিখতে হবে না, নবীর বর্ণনা এবং মর্ম সেটা আমাদের উপলব্ধি করতে হবে না, তাহলে জিকিরকে মামুলি বলা বড় ভয়ঙ্কর ভুল, মারাত্মক ভুল, ভুল না ভয়ঙ্কর এক্সিডেন্ট, শুধু এক্সিডেন্ট না মারাত্মক বিপজ্জনক, অনেক বড় বিপজ্জনক। হ্যাঁ, আচ্ছা এরপরে কি, হুমুল কওম এরাই লায়াসকা জালিসুম, এটা আলাদা, কিন্তু অনেকে এমন বয়ান দেয় লায়াসকা জালিসুমকে আল কওমের সেফত উল্লেখ করে, এরা এমন কওম, আরে কি এরাই কামেল কওম। শোনো, তা কারণ হচ্ছে এই লায়াসকা, এটা মকামে তালিল, ব্যাপারটা হচ্ছে এই যে, কারণ হচ্ছে এই যে লায়াসকা দালিল, ওদের সঙ্গে যারা উঠা বসাও করে তারা পর্যন্ত হতভাগা থাকবে না, তাহলে তারা কতটা কামেল এখন বুঝো, শুনতেছেন ভাইরা, লায়াসকা দালিল, ওদের সঙ্গে উঠা বসাকারীরা, এই যে আল জালিস শব্দ আরবিতে একটা হলো জালেস, জালিস জালেস মানে উপবেশনকারী, যে আমার সঙ্গে বসলো তাকে বলবো জালেস, আর জালিস ওই একই জুলুস, একই জালিস এবং জালেস দুটোরই মূল হলো কি জুলুস, কিন্তু জালেস মানে যে আমার সঙ্গে বসলো তাকে জালেস বলা যাবে, কিন্তু সে জালিস না, জালিস কে, যে আমার ঘনিষ্ঠ, আমার বন্ধু, আমার সঙ্গে উঠা বসা রাখার অভ্যস্ত তাকে বলা হবে জালিস, মানে সাহেবের যে অর্থ সাথী, জালিস এটা সাহেবের অর্থে রফিকের অর্থে, কথা বুঝুননি, যে ঘনিষ্ঠ ব্যক্তি ঘনিষ্ঠ ভাবে উঠে বসে চলে তাকে জালিজ বলে। কিন্তু এই হাদিসের মধ্যে যে লোকটার কথা ফেরেশতারা বললেন, সেই লোকটা তো মূলত জালিস না, সে জালিস খালি আজকে এসে বসছিল, সেও ক্ষমা পাইয়া গেছে। জিকিরওয়ালাদের সঙ্গে যে আজকে বসছে সেও ক্ষমা পাইয়া গেছে। আর যেই লোক যারা সবসময় উঠা বসা রাখবে, সম্পর্ক রাখবে, তাহলে তাদের মর্তবা কত বড় হবে। আল্লাহর বিশিষ্ট বান্দাদের সঙ্গে এই লোক আজকে খালি একটু বসছিল তাই ক্ষমা পেয়ে গেছে, আর জীবনভর যারা সম্পর্ক রাখবে তাহলে তাদের অবস্থা কি দাঁড়াবে? নিঃসন্দেহে তারা ক্ষমা পাইবে, নিঃসন্দেহে তারা জান্নাতে বসবে। এটাই বলছেন যে লায়াসকা জালিসুহুম, তাদের সঙ্গে উঠা বসা এবং সম্পর্ক যারা রাখবে তারা হতভাগা থাকবে না, মানে জাহান্নামী হবে না। কিন্তু এটা কাফেরদের ফজিলত, মোমেনদের জন্য, যে গুনাগার মোমেনরা আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখবে, উঠা বসা রাখবে, তারা বঞ্চিত থাকবেই না। এটা ফাইনাল, নিশ্চিত এবং বিলকুল গ্যারান্টিযুক্ত। আর যে ইসলাম বুঝে নাই, যে এটা বুঝে নাই, সেই ইসলামের অধ্যায় সম্পর্কে ভয়ঙ্কর অন্ধকারে নিমজ্জিত আছে, যেটা তার জন্যই ক্ষতিকর, অন্য কারোর জন্য না। এই কথা বুঝেন নাই ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, কবুল করেন। এই বুখারী শরীফের এই হাদিসের মোটামুটি দর্শি হয়ে গেল। যারা যারা বুঝে নাই তারাও বুঝছে। এজন্য এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, হ্যাঁ না, হাদিসের যত কিতাব পড়ানোর সময় যেগুলো আহকাম এবং বিধানাবলী সংক্রান্ত হাদিস, এগুলোর হুজুরা লম্বা লম্বা ব্যাখ্যা দিয়ে পড়ান। আর যেই দোয়া জিকিরের অধ্যায় আছে, হ্যাঁ এখানে জিকিরের ফজিলত, আর কোনো ব্যাখ্যা নাই, এমনি চলে যান, এটা ঠিক না। কারণ যেগুলো দোয়া এবং জিকিরের অধ্যায়, সেগুলোর ভিতরে ইসলামের গভীর গুরুত্বপূর্ণ ভারী ভারী মর্ম লুকায়িত। সেগুলোকে এইভাবে জলদি দৌড়ে পার হয়ে যাওয়া কোনো ক্রমেই যুক্তিযুক্ত না। আল্লাহ তাআলা আমাদের কদর করার তৌফিক দেন। এর ব্যক্তিগতভাবে আমার মন চায় হাদিস পড়ানোর জন্য সবাই গেলি, যে তিরমিজি শরীফ যে পড়ায় না সবাইকে, আপনার আমাদের মাদ্রাসাগুলো সম্পর্কে তো আপনারা আর বাইরে যারা তারা তো এতটা ব্যাপক ধারণা রাখেন না। বুখারী শরীফের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ দিকে কিতাবুল মাগাজি, কিতাবুত তাফসির, যে যুদ্ধ বিগ্রহ ইসলামের জেহাদ যুদ্ধ অধ্যায়, এটাকে মাগাজি বলে, ওইটা নিয়ে হুজুরের খুব গুরুত্ব দেন। আর কিতাবুত তাফসির, তাফসিরের অধ্যায় নিয়ে খুব গুরুত্ব দেন। কি কথা বুঝেন নাই? আর শুরু দিকে কিতাবুল ইমান নিয়ে আর কিতাবুল ওহী নিয়ে খুব গুরুত্ব দেন, কিন্তু বুখারী শরীফে হুকুম আকাম শরীয়তের বিধানাবলীর বয়ান নিয়ে এমন কোন হুজুরদের বেশি মাথা ব্যথা থাকে না। এইটার এইটার ব্যাপারে সবিস্তার দালিলিক আলোচনা আমাদের করতে হবে, এখানে কোন রকম একটু কথা বললে অনুবাদ করে পার হয়ে যায়। কিন্তু শরীয়তের বিধানাবলীর ব্যাপারে ব্যাপক আলোচনা এটা হয় তিরমিজি শরীফে, কথা বুঝুন নাই, যে শরীয়তের বিধানাবলী কি এবং তার দলিল প্রমাণ কি, পক্ষে বিপক্ষে হানাফি মজাবের দলিল গুলো কি, মালিকি মজাবের দলিল গুলো কি, শাফি হাম্বলি মজাবের দলিল গুলো কি, এবং যারা গায়ে মুকাল্লেদ লা মজাবি তাদের দলিল গুলো কি, হ্যাঁ না, শিয়াদের দলিল গুলো কি, সব নিয়ে আর সবিস্তার আলোচনা, এবং সব কোলের দলিল আর সব যে বিপরীত দলিল গুলোর খণ্ডন স্ট্রংলি, সবটা নিয়ে আলোচনা হয় কিনা। কিন্তু সবগুলো কিতাবই জিকিরের অধ্যায় আসলে, দোয়ার অধ্যায় আসলে, দোয়া এবং জিকির এটা আসলে এইখানে জলদি জলদি পার, এটা ঠিক না। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এত গুরুত্ব দিচ্ছেন, সেখানে আমরা কেন গুরুত্ব দিচ্ছি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। যাই হোক, আলোচনার সার বস্তু হলো এই যে ভাই, যে আমরা যে একটুখানি সময় জিকির করি, দোয়া কালাম পড়ি, এগুলি মামুলি ব্যাপার না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের জীবনের, মুমিনদের জীবনে এটা অমূল্য সম্পদ, এই শ্রেষ্ঠতম সম্পদ, হ্যাঁ না, শ্রেষ্ঠতম সম্পদের অন্তর্ভুক্ত। বস, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এত লম্বা আলোচনার আমার আদৌ কোনো উদ্দেশ্য ছিল না, আপনাদের কষ্ট হয়ে গেছে কিনা আমি জানি না, কেন এত লম্বা সময় আলোচনা। আমি নিজেও তো মনে করছিলাম যে নামাজটা পড়ে গিয়ে একটু জলদি ঘুমাবো, কিন্তু এত আলোচনা হয়েছে, এত ক্ষুধাই লেগে গেছে। ইসলামের ইসলামের যে কোনো সাবজেক্ট সম্পর্কে কেউ উপহাস করে, বিতর্কমূলক কথা বলে, ইনশাআল্লাহ মোলাকাত করেন। আমার কাছে আমার যেটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে, আমার সম্মুখে দশজন না দশ লক্ষ লোক এটা আমি দেখতে চেষ্টা করি না। আমার মূল লক্ষ্য থাকে এই দশটা লোকই ইসলামকে ভালোভাবে বুঝুক, কারণ আমার দৃঢ় বিশ্বাস দশটা দশজন মানুষ বুঝলে দশটা ফ্যামিলি দিনের প্রতি আকৃষ্ট হবে। এবং শুধু দশটা ফ্যামিলি নাই, দশজনের দশজনকে কেন্দ্র করে একটা সমাজ জিন্দা হবে, একটা দশজনকে কেন্দ্র করে একটা সমাজ জিন্দা হবে। কারণ তার মধ্যে সঠিক জিনিস বুঝে আছে, সে হক এমন কবুল করে, এক উমর হক কবুল করছেন, সমগ্র আরব থরথর কাঁপতে শুরু করছে। হযরত উমর হক বুঝার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন যে তখন তো গোপন কামরায় ইসলাম প্রচার হইতেছে, ইসলামের তালিম প্রাইভেট কামরাতে, জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু ঘরে আসছিলেন তলোয়ার নিয়ে, পরে ইসলাম কবুলের পরে এখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই, সত্যের উপর নাই? বললেন যে হ্যাঁ বিলকুল। বললো তো আমরা কেন সে এখানে পলায় পলায় ইসলামের কথা বলবো, আমরা এখন বাইরে হোক, আমরা কাবায় যাবো, সেখানে গিয়া হকের ঘোষণা করবো, হক এলান করবো। রসুল ইসলাম তো আগেই দোয়া করছেন যে আল্লাহ এই দুইটার একটা দেন আমার হকের শক্তি বৃদ্ধির জন্য। ওদিকে জিবরিল আমিন উমর ইসলাম কবুল করার সাথে সাথে জিবরিল ছুটে আসছেন আল্লাহ পাকের নিকট থেকে, আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শুনুন খবর, ইসলাম ছাড়া আহলুস সামা বি ইসলামে উমর ইসলাম কবুল করছেন, এটার আনন্দ উদযাপন হচ্ছে সমস্ত আসমান জুড়ে। আর সাহাবীরা যে কজন ছিলেন ওখানে এত জোরে খুশির ছোটা আল্লাহ আকবার বলছেন, কাবা পর্যন্ত সেটা গুঞ্জরিত হইতেছিল, ধ্বনিত হইতেছিল, এত জোরে আল্লাহ আকবার বলছেন। গোপন সব ভেদ ওখানে একসঙ্গে আউট হয়ে গেছে। হযরত তোমার বলছেন আমরা এখন কাবাতে যাব, মসজিদুল হারামে গিয়ে নামাজ পড়বো। রসুল্লাহ সাল্লাহ ইসলাম তো এটার অপেক্ষায় ছিলেন, তিনি সম্মত হইলেন। পরে দুই শাড়ি বানানো হয়েছে, কয়েকজনই দুইটা শাড়ি, ইসলাম কতটা শৃঙ্খলা পছন্দ করে, দুই শাড়িতে হোক, দুই শাড়ি, এক শাড়ির সম্মুখে, এক কাতারের সম্মুখে হযরত উমর, আমি সামনে থাকব, কেসা বীর, কয়েকজনের কাফেলা কিন্তু এতটা বীরত্ব। আরেক কাতারের সামনে দিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে, দুই বীর দুই কাতারের সম্মুখে, মধ্যখানে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি মাঝখানে থাকেন। হযরত উমর সামনে সামনে তলোয়ার খোলা, তলোয়ার হাতে, আর বলতেছেন যে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও আসো উমরের সামনে, সন্তানকে এতিম করতে চাও আসো উমরের সামনে। যেই দেখে সেই কাফির, কি উমর গেল, উমর গেলেন সে গর্দান নিয়ে আসতে, এ তো উল্টা ঘটনা আর কি। হক যখন ভিতরে আসে, একটা লোকের মধ্যে হক আসে, এক সমাজ এক জাতি জিন্দা হয়, জাতির মধ্যে একটা শক্তি সঞ্চার হয় সত্য গ্রহণের জন্য, সত্য প্রচারের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, হ্যাঁ না? এই জন্য লোকেরা মনে করে আমরা আন্দোলন করলে ইসলাম জিন্দা হবে, মিছিল করলে ইসলাম জিন্দা হবে, এটা মহব্বত এবং আবেগে মানুষ মনে করে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, একটা মানুষ প্রকৃতপক্ষে ইসলাম যদি তার মধ্যে কমপ্লিটলি জিন্দা হয়, তো ওর একলার দ্বারাও একটা জাতি জিন্দা হইতে পারে, একটা পুরো একটা জাতি একটা মানুষের দ্বারা জায়গায় উঠতে পারে, দুই চারটা দশটা মানুষের দ্বারা জায়গায় উঠতে পারে। আরব জাতির মধ্যে এত বড় সত্যের শক্তি সঞ্চারিত হলো এবং হক জিন্দা হলো, দিন জিন্দা হলো, এ কি কোটি কোটি মানুষের দ্বারা, দশ লক্ষ মানুষের দ্বারা, এক লক্ষ মানুষের দ্বারা, মাত্র কয়েকজন মক্কা থেকে হিজরত করলেন, মদিনা গেলেন, বদরের যুদ্ধ হলো, তো ওই সময় তো তারা মাত্র 313 জন, তো কয়জন হলেন টোটাল? তো হক জিন্দা হলো কয়জনের দ্বারা, হ্যাঁ, দিন প্রতিষ্ঠিত হলো কয়জনের দ্বারা? এই কয়েকজনই স্তম্ভ, ইনারাই ছিলেন এই হকের এবং দিনের, সমগ্র বিশ্বে আজকে দিন দেখতেছি এই কয়েকটা মাত্র মানুষ, এই কয়েকজন মাত্র মানুষ তারা ছিলেন সমগ্র এই দিনের জন্য স্তম্ভ, ভিত্তি এবং ফাউন্ডেশন। এইভাবে দিনের কাজ করা চাই। শুনতেছেন মুফতি রফিক সাহেব? বুঝলেন কি বুঝলেন না? হ্যাঁ, খালি ছুটাছুটি করলে হবে, বুঝতে হবে। আমরা যে ছুটাছুটি করি, এটা হলো ওয়াদের জন্য ছুটাছুটি, আর এটা হলো আল্লাহ এহিয়ায় দিন, এহিয়ায় সুন্না, আল্লাহর দিন যাতে মানুষের মধ্যে জিন্দা হয়, আল্লাহর দিন সহিভাবে প্রতিষ্ঠিত হয়, সেই প্রেরণা সেই বেদনা নিয়ে ছুটাছুটি, দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা হলো সম্মেলনের ছুটাছুটি, আর এটা হলো আল্লাহ পাকের দিন জিন্দা হোক এই প্রেরণার এই উদ্দেশ্য, এই লক্ষ্য, এই মহান লক্ষ্য নিয়ে ছুটাছুটি। যদি এটা হয় দশজনই যদি বসে, দশজনের দ্বারাও বড় কাজ হবে ইনশাল্লাহ। এবং অনেক গিয়াস বেচারা এখানে এত কষ্ট করে ছোট্ট একটা জায়গার মধ্যে এই প্রতিষ্ঠান করতেছে, তো মানুষের হয়তো কেউ কি মনে করতেছে, কার কি ফিলিংস জানি না, কিন্তু এটা যদি হকের একটা এই কেন্দ্র হয়, এই ছোট কেন্দ্র অনেক বড় বড় কেন্দ্র থেকেও বড়, যদি এটা সত্যিকার হকের কেন্দ্র হয়, কি কথা বুঝেন না? এজন্য এই ধরনের দিনই মার্কাজের সঙ্গে জুড়ে থাকা চাই, যেখানে প্রকৃত হক মজুদ এবং কামেল হক মজুদ। আসি এক জায়গায়, তো নানান জনের দাওয়াত দেয়, আমার বাসায় নাস্তা খান, আমার বাসায় দুপুরের খানা খান, আমার বাসায় আসরের সময় খান, আমার বাসায় মাগরিবের সময় খান, আমার বাসায় রাত্রের খানা খান। খানা তো হয়, আল্লাহ পাক বান্দা রাখছেন দুনিয়াতে যতক্ষণ তাদের রিজিকও রাখছেন, কিন্তু আসল কাম হলো দিনের কথা শুনি। মাদ্রাসাওয়ালারা এক একজন বলে আমার বাপ মাদ্রাসাটা একটু পাড়াইয়া যান। আরে ভাই, মাদ্রাসা পাড়াইলে কি হবে? সময় গেলেই যেখানেই মাদ্রাসাওয়ালারা নিয়ে যায় কমলা, আপেল, আঙ্গুর, বেদানা, পেয়ারা, এবং আমাদের এলাকার একদম তাজা টাটকা একদম গাছের থেকে পাড়া পাড়িয়া আনে পাকা পেঁপে, খান খান খান। এইগুলার ধান্দা সব ব্যস্ত, কেউ কফি বানায়, কেউ চা বানায়, কিন্তু ওই যে ওখানে বসে দুটো দিনের কথা শুনবে, সেদিকে ধ্যান নাই, গুরুত্ববোধ নাই, বা থাকলেও সেটা ঘাটতি এবং ত্রুটিপূর্ণ। এটা কেন? এরা মনে করে খুব আমরা মেহমানদারি করছি। কি মেহমানদারি করছেন আপনি? আসল মেহমানদারি তো রয়ে গেছে, সেটা হলো দিনের কথা শোনা, সেটা করলে তখন খুশি লাগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমি যখন বিদায় দেন দোয়া করে দিলাম, আমার ওই জায়গায় নিয়ে যান। আল্লাহুম্মা সাল্লা, আল্লাহুম্মা ফির লানা, আল্লাহুম্মা কুন লানা ওয়াজআলনা, আল্লাহুম্মা কুন লানা ওয়াজআলনা, ربنا اهدنا الحق حقا وارزقنا اتباعه واهدنا الباطل وارزقنا اجتنابه. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم اجعلنا هداة مهتدين
آمين آمين
غير ضالين ولا مضلين. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم افتح أقفال قلوبنا بذكرك. اللهم افتح اقفال قلوبنا بذكرك. اللهم افتح اقفال قلوبنا بذكرك. رب اغفر وارحم وانت خير الراحمين. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলকে হেদায়ত দান করেন, আপনার মারিফত মহব্বত দান করেন, আজমত দান করেন, আপনার আনুগত্যের তৌফিক দান করেন, আপনাকে ভালোবাসার তৌফিক দান করেন। আপনার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা জাগ্রত থাকার তৌফিক দান, রাফলত থেকে আমাদেরকে নাজাত দান করেন, সকল গুমরাহী থেকে আমাদেরকে নাজাত দান করেন, সকল অজ্ঞতা মূর্খতা থেকে আমাদেরকে নাজাত দান করেন, আপনার সন্তুষ্টি ধন্য জীবন আমাদেরকে নসিব করেন, নূর ধন্য জীবন আমাদেরকে নসিব করেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের ভালোবাসা ধন্য জীবন আমাদেরকে নসিব করেন, এই হৃদয়কে বুকটাকে জীবনটাকে সত্যের জন্য ঈমানের জন্য দ্বীনের জন্য আপনার ভালোবাসার জন্য কবুল করেন, আপনার আনুগত্যের জন্য কবুল করেন। আমরা যেখানেই যাই জীবনে, আল্লাহ আপনার বন্দাদেরকে আমরা ভালোবাসতে পারি তৌফিক দান করেন, আপনার বন্দারাও যেন আপনার মহব্বতে আমাদেরকে ভালোবাসে, তাদেরকেও সেই তৌফিক দান করেন, রেষারেষি হিংসা বিদ্বেষ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। মুসলমান ভাইরা যারা এই দিনকে ভালোবাসেন কিন্তু ভুলের মধ্যে আছেন, বিভ্রান্তির মধ্যে আছেন, সকলকে বিভ্রান্তি থেকে গুমরাহি থেকে নাজাত সকলকে হক কবুলের তৌফিক দান করেন। তমাম ওলামায়ে দীন, আকাবির দীন, আইম্মায়ে দীনকে শ্রদ্ধা করার, ভক্তি করার, মহব্বত করার তৌফিক দান করেন। মুসলমান ভাইদের এই ছোট মজমা আপনার মহব্বতে এতক্ষণ যাবৎ এখানে বসে আছে, আল্লাহ সকলের উপরে বেশুমার রহমত নাজিল করেন, বেশুমার নূর নাজিল করেন, তাদেরকে হকের জন্য কবুল করেন, সত্যের প্রচারের জন্য কবুল করেন, আল্লাহ এই মার্কাজকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, আপনার দিনে এক শক্তিশালী ঘাঁটি হিসাবে কবুল করেন। এর জন্য আনসার আহ্বান সহযোগিতাকারী বেশুমার পয়দা ফরমা, এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে খেদমত করার এবং সহযোগিতা করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।